Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মাদকে আসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব। সঞ্চালন করছেন তাহিরা গেব্রিয়া।
ধন্যবাদ শতরূপা বড়ুয়া। একটু আগেই আপনারা শুনলেন আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মাদকে আসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি আমাদের কাছে স্টুডিওতে ফোন করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশেষ অতিথি। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর জসিমউদ্দিন পাঠান। তিনি জার্মানি ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত কারিতাস মাদক আসক্ত পুনর্বাসন কেন্দ্রে কর্মরত রয়েছেন। গত 20 বছর মাদক সমস্যায় এবং এর প্রতিকার নিয়ে কাজ করছেন। ডক্টর জসিমউদ্দিন পাঠান, আপনাকে আসরে স্বাগতম। ভারতের কলকাতা থেকে যোগ দিচ্ছেন ডক্টর ইন্দ্রনীল সাহা, মানসিক রোগের চিকিৎসক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলকাতা মেডিকেল কলেজ। তিনিও দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত। ডক্টর ইন্দ্রনীল সাহা, আপনাকে আসরে স্বাগত।
ধন্যবাদ আপনাদের সকলকে।
আর আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্য থেকে মনোবিজ্ঞানী এবং প্রাপ্তবয়স্ক আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মারিয়াম পারভিন। তিনি কর্নারস্টোন মনগামারি ইঙ্কের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রায় 2 দশক মাদকে আসক্ত, ক্রিটসোফার্নিয়া, বাইপোলার এবং বিষণ্ণ রোগ নিয়ে কাজ করছেন। ডক্টর মারিয়াম পারভিন, আপনাকেও আসরে স্বাগত।
ধন্যবাদ।
আর সেই সঙ্গে শ্রোতারা যারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। আজ 22 জুন মাদক ব্যবহার এবং বেআইনি মাদক পাচার বিরোধী দিবস। 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটি স্বীকৃতি লাভ করে। এর সদস্য দেশগুলোর লক্ষ্য ছিল মাদক মুক্ত আন্তর্জাতিক সমাজ গড়া, কিন্তু এই লক্ষ্য অর্জন হয়েছে সুদূর প্রসারী এবং এর পরিবর্তে নতুন নতুন মাদক তৈরি হচ্ছে, মাদক সেবনের সংখ্যা বাড়ছে এবং এর প্রতিকার দিকগুলো আরও ক্ষতিকর দিকগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তাহলে শুরু করা যাক। এবারে আমরা প্রশ্ন নিতে যাচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন নাসরিন হুদা বিথি, ঢাকা বাংলাদেশ থেকে। হ্যালো,
আমি নাসরিন হুদা বিথি বলছি বাংলাদেশ থেকে। বর্তমানে বাংলাদেশে আগের চেয়ে অনেক বেশি মাদকাসক্ত বেড়ে গেছে। আগে শুধু ছেলেদের মধ্যে সীমাবদ্ধতা ছিল, এখন সেটা ছেলেদের মধ্যে নেই, এখন মেয়েদের মধ্যেও এখন দেখা যাচ্ছে যে প্রচুর মাদকাসক্ত। আগে শুধু ফেন্সিডিলে নাম শুনতাম যে ফেন্সিডিলে আসক্ত, এখন শুধু ফেন্সিডিল না, নানা ধরনের নেশা যেমন ইয়াবা ইত্যাদিও অনেক ছেলেমেয়েরা সেবন করছে। আমার আপনাদের কাছে প্রশ্ন, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এর থেকে কিভাবে মুক্ত পাবে এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, আর এর থেকে পরিত্রাণের উপায়টা কি?
মেয়েদের মধ্যে মাদকের প্রবণতা বাড়ছে এবং শুধু ফেন্সিডিল বা ইয়াবা নয়, আরো অনেক ধরনের মাদক সেবন বাড়ছে। ডক্টর পাঠান, আমরা মনে হয় ডক্টর পাঠানকে পাচ্ছি না, যোগাযোগ করতে পাচ্ছি না। আসুন তাহলে প্রশ্নটি নিয়ে প্রথমে যাওয়া যাক ডক্টর ইন্দ্রনীলের কাছে। ডক্টর ইন্দ্রনীল, আপনি তাহলে প্রশ্নটা নিন। মেয়েদের মধ্যে মাদক নেওয়ার প্রবণতা বাড়ছে।
হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম হুদাকে বাংলাদেশ থেকে, খুবই সুন্দর এবং অতি প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্যে। আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার দেখার দৃষ্টিভঙ্গি, ওনার অবজারভেশন ক্ষমতা এতটাই প্রবল যে উনি এই সূক্ষ্ম জিনিসটাকে উনি খুব সুন্দরভাবে অবগত হয়েছেন। এবং এটা ঘটনা যে আমরা বিগত কয়েক বছর ধরে, লাস্ট 10-15 বছরের মধ্যে দেখছি যে এই মাদক সেবনে একটা ইন্টারসেক্স ডিফারেন্স প্রচণ্ড রকমভাবে দেখা দিচ্ছে। বিশেষ করে আমরা আগে জানতাম যে ছেলেদের মধ্যেই অতিরিক্তভাবে সিগারেট স্মোকিং কি অ্যালকোহল এটা বেশি পাওয়া যেত, কিন্তু লাস্ট 10-15 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের মধ্যে নিকোটিন, বিশেষ করে আমি বাংলাদেশের কথা এবং আমাদের ভারতবর্ষের কথা বলতে পারবো, বিদেশের কথা বলতে পারবো না, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে এবং ভারতবর্ষ নিকোটিন অ্যাডিকশন বিশেষ করে মেয়েদের মধ্যে অনেক অনেক রকমভাবে অনেকভাবে অনেক দ্বিগুণ থেকে তিগুণ বেড়ে গেছে। সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে ছেলেদের মধ্যে অ্যালকোহল সেবনের মাত্রা বেড়ে গেছে, এবং উল্টো দিকভাবে ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে সিগারেট স্মোকিংয়ের ধারাটা কিন্তু অনেকটা কম, তাদের মেয়েদের মধ্যে কিন্তু অ্যাডিকশানটা অনেকটা বেড়েছে সিগারেটের। ঠিক সেরকমভাবে আগে আমরা দেখতাম যে ছেলেদের মধ্যে হিরোইন জাতীয় ওপিওয়েড গ্রুপের নেশা বেশি ছিল, কিন্তু বর্তমানে মেয়েদের মধ্যেও এবং ইয়ং জেনারেশন কলেজ পড়ুয়াদের মধ্যেও কিন্তু এই জাতীয় নেশা, হিরোইনের নেশাও চলে আসছে। এবং ভাবলে আরও অবাক হতে হয় যে ইয়ং জেনারেশনের মধ্যে শুধু ছেলে নয়, মেয়েদের মধ্যেও একটি নতুন নেশা যেটাকে বলা হয় ভোলাটাইল সাবস্টেন্স ডিপেন্ডেন্স, অর্থাৎ যে সমস্ত উদ্বায়ী পদার্থ যেগুলো আমরা আঠা হিসাবে, গদের আঠা হিসাবে কাজ করি, কিংবা ডেনড্রাইট কিংবা সেলিকল জাতীয় আঠাতে কাজ করি, সেই সমস্ত আঠার যে উদ্বায়ী বাষ্প সেটাও তারা কিন্তু নেশা করতে ছাড়ছে না। তো অদ্ভুত জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, এবং বাবা মাদের কমপ্লেন যে ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়ে সমানভাবে কিন্তু তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমি ওনার প্রশ্নের দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি।
জি, আপনার দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমরা ডক্টর পারভিনের কাছে একবার যেতে যাচ্ছি। এই যে নানা ধরনের মাদক এবং এর যেটা আপনি বললেন এর ক্ষতিকর দিকটা, ডক্টর পারভিন আপনি কি একটু বলবেন এই সম্পর্কে?
নিশ্চয়ই, ধন্যবাদ, প্রশ্নটা খুবই সুন্দর। মাদকের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী জটিলতা মানসিক এবং শারীরিক রোগ, শারীরিক দিকে প্রচুর, এবং এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন এবং জটিলতাগুলা যদি কিছুটা আমরা বা যারা এগুলো সেবন করছে তাদেরকে জানাতে পারি, তাহলে হয়তো কিছুটা প্রতিকারের সামান্য দিকে আমরা যেতে পারি। এখন স্বল্পমেয়াদী যে জটিলতাগুলো সেগুলো হচ্ছে খেলে মৃত্যু হতে পারে, ওষুধ বেশি খেলে, অ্যালকোহল বেশি খেলে, উল্টাপাল্টা ড্রাগ খেলে, কার সাথে কোন ড্রাগের সাথে কোন ড্রাগ মিশাচ্ছে, মৃত্যু একটা বড় সমস্যা। এতে সংক্রামক ব্যাধি ধরা দিতে পারে, যেমন HIV হওয়ার অনেক প্রবণতা বেড়ে যায়। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ এসব সেবন করার পরে যখন মাথা খুব স্থির না থাকে গাড়িতে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। পারিবারিক কলহ বেড়ে যায়, ছেলেমেয়েরা লিগ্যাল সিস্টেমে ইনভলভ হয়ে যায়, প্রচুর ইয়াং বয়স ছেলেমেয়ে দেখা যায় তারা জেলে ভর্তি বিকজ তারা চুরি করছিল, উল্টাপাল্টা কাজ করছিল, যার জন্য পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। আর দীর্ঘমেয়াদী জটিলতাগুলো সেগুলো হচ্ছে মানসিক ডিপ্রেসড হয়ে যায় মানুষ, সুইসাইড তো বললামই, এবং বিষণ্ণতা রোগে ভোগে, চাকরি বাকরি থেকে ভালো করতে পারে না, ক্রমাগত তারা চাকরিতে যায় না, আলটিমেটলি চাকরি থেকে তাদের বরখাস্ত হয়ে যায়। স্কুল কলেজের বাচ্চারা, যেহেতু তাদের রোগটা তো মানসিক, ব্রেনটা তখন কাজ করে না, লেখাপড়াগুলো প্রচণ্ড জটিল মনে হয় এবং স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায় যে কথাটা বলে, এবং যার জন্য নিজেদের পায়ে তারা নিজেরাই কুড়াল মারে। তো এটা বলে শেষ করা যাবে না যে কতটা স্বল্পমেয়াদী ক্ষতি তারা নিজেদের করে, এবং যেহেতু এটা ব্রেনের অসুখ, এই জিনিসটা যদি খাওয়া সেবন বন্ধ না করে তাহলে এই স্বল্পমেয়াদী জিনিসটা খুবই শীঘ্রই দীর্ঘমেয়াদী একটা জটিলতা প্রকাশ দেখা যেতে পারে।
ডক্টর ইন্দ্রনীল, আপনি এ সম্পর্কে আরো একটু বিস্তারিত বলবেন যে দেহের অভ্যন্তরে কি ধরনের ক্ষতি করে মাদক নেওয়ার কারণে?
হ্যাঁ, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি প্রথমে বলতে চাই যে যে ক্ষতিগুলো করে এগুলো বিশেষ করে মেডিকেলের টার্মে বলা হয় সাবস্টেন্স স্পেসিফিক, মানে এক একটি মাদকের এক এক রকম ক্ষতিকারক দিক, সমস্ত মাদকের কিন্তু একই ক্ষতিকারক দিক হয় না। যেরকম আমি খুব ক্ষুদ্র পরিসরে বলতে পারি যে অ্যালকোহল যদি মানুষ নিতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে প্রধান হচ্ছে লিভারের যে সিরোসিস, হেপাটাইটিস, লিভারের যে সমস্যা সেটা কিন্তু সর্বপ্রথম, তারপরে চলে আসে নার্ভের কিছু ক্ষতি, পেরিফেরাল নিউরোপ্যাথি, এই ধরনের সমস্যা কিন্তু তার পরবর্তীকালে চলে আসে। তারপরে যেটা আসে অ্যালকোহল থেকে হাইপার টেনশন, ওবেসিটি, ডায়াবেটিস, এই জাতীয় রোগ কিন্তু বাড়তে থাকে, এবং পরবর্তীকালে মাদকাসক্ত হয়ে যে ডিপেন্ডেন্সি তার যে প্রাদুর্ভাব সেটা চলে আসে। ঠিক সেইভাবে ক্ষুদ্রভাবে বলতে গেলে যদি ওপিওয়েডস না হয়, হিরোইন অ্যাডিকশন যেটা করে তার যে পদ্ধতি, তাতে দেখা যায় যে যে তার মানুষের যে স্বাভাবিক যে চলার ক্ষমতা, তার যে মস্তিষ্ক পরিচালনা করার ক্ষমতা, স্মৃতিশক্তি সেটা ক্রমশ লোপ পেতে থাকে, সে ক্রমশ ডিপেন্ডেন্স হয়ে পড়তে থাকে, তার যে শারীরিক ক্ষমতা সেটা ক্রমশ নষ্ট হয়ে যেতে থাকে, তার মোটিভেশন পুরোপুরি নষ্ট হয়ে যেতে থাকে এবং তার ভয়ঙ্কর উইথড্রল সিমটমস হতে থাকে, যেটা কিন্তু আমরা সকলেই জানি যে সারা গায়ে সর্বস্ব ব্যথা বেদনা, পাতলা পায়খানা, ডায়রিয়া, নাক দিয়ে জল করানো, গুজবাম্পস হওয়া, হাত পাত কাঁপা, এগুলো কিন্তু হিরোইন স্পেসিফিক কিছু হয়। এছাড়া হিরোইন যারা আইভি নেন, সেটা অলরেডি ডাক্তার মারিয়াম বলছেন যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আইভি ড্রাগ থেকে, মানুষের সেরিব্রাল এম্বোলিজম হতে পারে এবং এইডস এইচআইভি রোগ কিন্তু হতে পারে এই হিরোইনের থেকে। সেরকম ক্যানাবিস মারিজুয়ানা যারা নেয় তারা ইউজুয়ালি ইনহেল করে, সেই জন্য তাদের চেস্টের ক্ষতি হতে পারে।
আর তাছাড়া আপনি যেটা বললেন যে ইনজেক্ট করে যে ড্রাগসটা নেওয়া হয়, বিশেষ করে আপনার হেরোইনের ক্ষেত্রে বলা হয়, সেটা যেহেতু নিডলস, সুচটা সবসময় স্টেরিলাইজ করা হয় না এবং সেখান থেকে এই সম্ভাবনাটা একেবারে 100% বেড়ে যায়।
একই সুচ হয়তো শেয়ার করছে একাধিক লোক, ব্যবহার করছে একই সুচ।
জি, আমাদের আরেকটি কল এসেছে পশ্চিমবঙ্গ থেকে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
নমস্কার।
জি বলুন।
নমস্কার, আমি বিজয় ভকত বলছি কলকাতা থেকে। মাদক সেবন সমাজের উপর একটা বিরাট প্রভাব বিস্তার করেছে, এটা আমাদের সবাই জানা, সকলেই জানে, এবং সমাজের একটা বিরাট নেগেটিভ দিক এই জিনিসটা। আমার প্রশ্ন, আজকের প্রশ্ন, মাদক সেবন কতটা ক্ষতিকারক মাদক সেবনকারীর পক্ষে, এবং এই ক্ষতিটা কিভাবে আমরা প্রতিকারের উপায় বার করতে পারি এবং কতটা সময় তার লাগা উচিত এক মাদক সেবনকারীর, সেটাই আমার প্রশ্ন।
আচ্ছা, ডক্টর পাঠান আপনি লাইনে আছেন, আপনি আচ্ছা প্রশ্নটা তো শুনলেন, মাদক সেবন কতটা ক্ষতিকর এবং এই ক্ষতিকর দিকটা কিভাবে রোধ করা যায়, তাহলে আপনি এ সম্পর্কে শুরু করুন।
আচ্ছা, আমি যেটা বলছি, কিছুক্ষণ আগে ইন্দ্রলাল বললেন, মারিয়া বললেন যেটা ক্ষতিকারক দিকগুলা, কিছুক্ষণ আগে একজন প্রশ্নকর্তা যে প্রশ্নটা করছেন তার আলোকেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। যেহেতু আমি ডিরেক্টলি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে আসছি অনেকদিন যাবৎ, আজকাল তরুণ এবং যুব সমাজ নতুন নতুন ড্রাগের প্রতি আসক্ত হচ্ছে প্রতিদিন এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে, এবং এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এটা একটা ভয়াবহ রূপ বলা চলে।
কিন্তু ডক্টর পাঠান, আপনি কি বলবেন কেন মাদকটা এত বেশি ভয়াবহ হচ্ছে সে বিষয়টা এবং মস্তিষ্কে কি ক্ষতি করে?
আচ্ছা, আমি এটার উত্তরে বলছি যে কেন বেশিরভাগ আসক্ত হচ্ছে, যে মানুষের একটা কৌতূহল থাকে, বিশেষ করে তরুণ এবং যুব সমাজের মধ্যে একটা কৌতূহল থাকে, বিশেষ করে মানুষের সহজাত কৌতূহল হচ্ছে একটা নিষিদ্ধ জিনিসের প্রতি একটা প্রচন্ড আকর্ষণ, কিন্তু সে জানে না এই নিষিদ্ধ কেমিক্যালটা বা এই খারাপ কেমিক্যালটা আমি গ্রহণ করলে এটার উপর আমি নির্ভরশীল হয়ে যাব কিনা, আমার শারীরিক মানসিক বৈশিষ্ট্য কি ওই রকম কিনা যেটা একবার কোনো কেমিক্যাল গ্রহণ করলে আমি সেটার উপর নির্ভরশীল হয়ে যেতে পারি। কারণ আমার বাসায় মাদকাসক্ত হচ্ছে একটি রোগ, এটা কোনো ব্যাড হ্যাবিট নয়, সবাই কিন্তু চেষ্টা করলে মাদকাসক্ত হতে পারবে না। তরুণ এবং যুবক বয়সে অনেকেই দুই একবার বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকে, কিন্তু সবাই কিন্তু নির্ভরশীল হয় না, সবার চিকিৎসার দরকার হয় না।
ডক্টর পাঠান, এই নির্ভরশীল কখন, কোন ড্রাগে এবং কে কতটা খেলে হয়, এই বিষয়টি নিয়ে আবার আসছি। আমাদের একটা কল এসছে, এই কলটি নিয়ে আমরা আপনার কাছে আবার ফিরছি। কল করেছেন রবিউল গনি দিনাজপুর থেকে।
জি, ধন্যবাদ।
আমি 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 যে মন্তব্য বা প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, মাদক মারাত্মকভাবে এই দেশের তরুণ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের বিষয়টি যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, তার 70% করতেছে ফেন্সিডিল, এটা বাংলাদেশে ডাইল নামে পরিচিত। এই মাদকের একটি বোতলও কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় না, সমস্ত ফেন্সিডিল গুলো ভারত থেকে পাচার হয়ে আসে। এ জায়গায় আমার প্রশ্নটি হচ্ছে বা প্রস্তাবটি হচ্ছে যে দুই দেশের সরকার মিলে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, দুই দেশ বা তিন পক্ষ মিলে এই ফেন্সিডিল উৎপাদনটি বন্ধ করতে পারে কিনা, কিংবা ফেন্সিডিল পাচারের ব্যবসাটি বন্ধ করতে পারে কিনা। খুব কঠিন ভাবে বাংলাদেশের বিএসএফ, ইন্ডিয়ার বিএসএফ এবং বাংলাদেশ বিজিবি মিলে কঠোর ভাবে বর্ডার পাহারা দিয়ে যদি এই ফেন্সিডিল রপ্তানিটা বা পাচারটা বন্ধ করতে পারে, তাহলে বাংলাদেশের তরুণ সমাজ বেঁচে যেতে পারে আমি মনে করি।
জি রবিউল গনি, আপনি হয়তো আমাদের আজকের যে বিষয়টি সেটা আপনি হয়তো দেখেছেন, মাদক এবং এর ক্ষতিকর দিকগুলো। আমরা নিশ্চয়ই আগামীতে পাচার, মাদক পাচার এবং ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, এই বিষয়টি নিশ্চয়ই আপনি যদি ছোট্ট করে, ডক্টর পাঠান, আপনি যদি ছোট্ট করে এই বিষয়টি বলেন তাহলে আমরা পরবর্তী টেলিফোন কলটা নিতে পারি।
কোন ব্যাপারে?
রবিউল গনি বলছিলেন যে ফ্যান্সি ডিল বাংলাদেশে ভরে গেছে এবং এটা আমাদের যুব সমাজ খুবই গ্রহণ করছে এবং এটা আসছে বাইরে থেকে, যেটা অ্যামফিটামিন যেই ওষুধে আছে আর কি, কাশের ওষুধ।
জি, এটা কাশির ওষুধ। আমি গট দ্য পয়েন্ট আমি বলছি যে ফেন্সিডিল একটি কফ সিরাপ, যেটা ভারত এবং বাংলাদেশে একসময় ডাক্তাররা প্রেসক্রাইব করতো, কিন্তু বাংলাদেশে এখন ফেন্সিডিল নামে বা এর যে কনসেন্ট্রেটেড ফর্মে এরকম কোন কফ সিরাপ বাংলাদেশে নাই। হ্যাঁ, বাস্তব সত্য কথা হচ্ছে যে এটা পার্শ্ববর্তী দেশ থেকেই আসছে, এবং আমি যতটুকু জানি যে আমাদের সীমান্তবর্তী এলাকায় জন্য আলাদা আলাদা কারখানা, বেশ কিছু কারখানা গড়ে উঠছে যারা ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে পাচার করছে, এবং এতে তরুণ এবং যুব সমাজ অনেকটাই আসক্ত এবং বর্ডার এলাকায় এর সংখ্যা অনেক বেশি।
জি ডক্টর, আপনার কাছে আবার ফিরে আসছি। ডক্টর ইন্দ্রনীল সাহা, আপনি ফেন্সিডিল কি ক্ষতি করছে সেই বিষয়টি যদি বলেন।
আমাদের পশ্চিমবঙ্গে যেটা বর্তমানে দেখা যায় যে ফেন্সিডিলের নেশা কিন্তু আমরা খুব একটা পাই না, তার বদলে আমরা যেটা পাই কোরেক্স বলে একটি কাপ সিরাপ, যেটি আগে ছিল, আমি জানি না বাংলাদেশে পাই কিনা, ডাক্টর জসিমউদ্দিন হয়তো আমাকে একটু আলোকপাত করতে পারেন, কিন্তু আমাদের এখানে ফেন্সিডিলের সংখ্যা কম ইন কম্পারিজন টু কোরেক্স। কোরেক্সের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। আমরা ফেন্সিডিলের সমস্যাগুলো খুবই কম পাই, কিন্তু এগুলো সবকটাই যেহেতু অ্যাম্ফিটামিন গ্রুপের এবং এর সাথে আরও কিছু ওপিয়েড গ্রুপের আছে, এগুলো প্রথম এবং প্রধান লক্ষণ যেগুলো ডিপেন্ডেন্সি ক্রাইটেরিয়া, মানে একবার খেলে পরে আমাকে বারবার খেতে হচ্ছে এবং ক্রমশ ডোজটাকে বাড়াতে হচ্ছে, এবং ডোজ যদি আমি কমাই তখন আমার ঘুম হচ্ছে না, ইরিটেশন হচ্ছে, রেস্টলেসনেস বাড়ছে, হাত পায়ে কম্পন হচ্ছে, এবং এইভাবে ক্রমশ তার ফেন্সিডিলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তো এটা কিন্তু একটা কমন সিমটম সমস্ত নেশার ক্ষেত্রেই ক্রাইটেরিয়া, সেটা কিন্তু ফেন্সিডিলের ক্ষেত্রেও তাই, কিন্তু ফেন্সিডিলের মধ্যে যেহেতু অ্যাম্ফিটামিন এবং ওপিওয়েডস গ্রুপ আছে, সেক্ষেত্রে ওপিওয়েডসের যেগুলো আপনার সিমটমস, যেরকম হাত প্রচণ্ড শরীরে ব্যথা হওয়া মাদক না খেলে পরে, ঘুম না হওয়া, শরীরে লোম দাঁড়িয়ে যাওয়া, এই ধরনের সিমটমস কিন্তু ফেন্সিডিলের থেকে বেশি আসে, এবং তার সাথে আরও কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম হতে পারে, জিআই আপসেট হতে পারে, কনভালশন হতে পারে, এক্সেসিভ ওভারডোজে, এই জাতীয় কিন্তু হয়।
ডক্টর মারিয়াম পারভিন,
উনি যা বলছেন ওর সাথে আমি অল্প একটা জিনিস যোগ করতে পারি, যে ওজন কমে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, ভারসাম্যতা হারিয়ে ফেলে, এবং খুব মানে ফ্লুর মতো সিমটম হয়, যে ওর মনে হচ্ছে ওর ফ্লু হয়েছে, এবং খুব ইরিটেবল হয়ে যায়। আর উনি মোটামুটি সবই কভার করেছেন, আমার খুব একটা অ্যাড করার কিছু নাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ফেন্সিড্রিল জাতীয় এই জিনিসগুলোর সাথে এখন অনেক কিছু যোগ করা হচ্ছে, বলে কি অ্যাডাল্ট্রেন্স বলে, এবং এই অ্যাডাল্ট্রেন্সগুলো কোথার থেকে কেমন করে কে দিচ্ছে খুব একটা জানা যায় না, বলে অনেক সময় অ্যাডাল্ট্রেন্সগুলাই মারাত্মক সাইড ইফেক্ট হিসাবে দেখা দেয়, এবং অ্যাটলিস্ট আমেরিকাতে দেখা গেছে যে ওই হিরোইন খেয়ে আসলো একই রকম চার পাঁচটা রুগী, যে দুজন মারা গেল, ওই হয়তো অ্যাডাল্ট্রেন্সের মধ্যে এমন কিছু ছিল যেটা তাকে মানে তার হার্টটাকে বন্ধ করে দিল, তো এরকম ঘটনা এখানে আমি নিজে দেখেছি।
ডক্টর ইন্দ্রনীল সাহা, আপনি কি ছোট্ট করে বলবেন যে ফেন্সিডিল কতবার খাওয়ার পরে বা কতবার সেবন করার পরে একজন এতে আসক্তি হয়ে যেতে পারে, আসক্ত হতে পারে?
সেরকম কোনো ডিটেইল স্টাডি আমাদের হাতে নেই, তবে আমরা মোটামুটি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যেগুলো দেখেছি যে ফেন্সিডিলের বোতল দু তিন থেকে পাঁচবার যদি কেউ খায় পরপর, তাহলে পরে কিন্তু তার মধ্যে একটা মাদকাসক্তি গ্রো করে।
আচ্ছা, তো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
আমি জহুরুল আলম, বাংলাদেশে ভিওএ শ্রোতা সংঘ সমূহের সমন্বয়কারী, সমগ্র দেশের ভিওএ শ্রোতা সংঘের সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 27 জুন বৃহস্পতিবার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ভিওএ বাংলা বিভাগের 55 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম ও ভিওএ বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে সকল ভিওএ শ্রোতা সংঘের সদস্যদের আমন্ত্রণ জানানো হলো।
এবারের কলটি এসেছে ম্যারিল্যান্ড রাজ্য থেকে, আসুন শোনা যাক। হ্যালো,
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ডের একজন অধিবাসী।
জি বলুন।
শ্রদ্ধেয় বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন মাদকদ্রব্য মারিওয়ানা সংক্রান্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রের 50টি স্টেটের মধ্যে 18টি স্টেটে ডাক্তারের অনুমোদন সাপেক্ষে রোগীদের মারিওয়ানা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে এই মাদকদ্রব্য ব্যবহার করা যুক্তরাষ্ট্রে এবং পৃথিবীর অধিকাংশ দেশেই বেআইনি। আমরা অনেকেই সাধারণভাবে জানি যে মারিওয়ানা ব্যথা উপশম সাহায্য করে, কিন্তু নির্দিষ্টভাবে এর ক্ষতিকারক দিকগুলো আমাদের অনেকেরই হয়তো জানা নেই। বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, মারিওয়ানার ক্ষতিকারক দিকগুলো কি কি এবং এটা কতটুকু ভয়ঙ্কর? ধন্যবাদ।
ডক্টর পাঠান, আপনি প্রশ্নটি নেবেন।
আমি এই প্রশ্নটি আমার মনে হয় আমি উত্তর দিতে পারি পার্টলি, এবং আরেকজন আমাকে সহযোগিতা করা উচিত সম্ভবত, সেটা ইন্দ্রনাল করলে সুবিধা হবে। মারিজুয়ানা অ্যাকচুয়ালি উনি যেটা বললেন এটা মেডিকেল ইউজ। আমার বাংলাদেশে আমি যদিও জানি পশ্চিমবঙ্গ ওই অঞ্চলও মারিজুয়ানার মেডিকেল ইউজ আছে বলে আমার মনে হয় না, তবে যে কোনো ড্রাগ মেডিসিনাল ডোজের চেয়ে বেশি ইউজ করলেই সেটা তখন আমরা বলবো যে ড্রাগ অ্যাবিউজ। এখন আমি জানি না যে মেরিল্যান্ডে যে কল্পনা যেটা বললেন যে ওইখানে ডাক্তাররা কি হিসাবে কোন তথ্যের ভিত্তিতে এটা ব্যবহার করছেন, এই তথ্য আমার জানা নাই। সে ব্যাপারে যদি ইন্দ্রনাল অথবা মারিয়া কিছু বলেন আমার মনে হয়।
জি, আমরা তাহলে ডক্টর মারিয়াম পারভিন।
আমেরিকাতে মারিওয়ানাটা কোনো কোনো স্টেটে লিগাল হয়েছে এবং এটা বিশেষ একটা পপুলেশন, মারিওয়ানা ব্যথা উপসর্গ এবং যাদের খিদা কমে যায়, এইচআইভি রোগ যাদের আছে তাদের টার্মিনাল স্টেজে এবং ক্যান্সারের টার্মিনাল স্টেজ, তার মানে মৃত্যু পথে যাচ্ছে, তাদের আর কোনো ট্রিটমেন্টই ধরছে না।
এটা ব্যথা উপশমের জন্যই প্রধানত দেওয়া হয়ে থাকে
না, আর এটাতে খিদা বাড়ে, এটা খিদার জন্য, যখন কেউ খেতে পারে না বমি ভাবের জন্য বা এইচআইভি তে তারা এতই আক্রান্ত হয়ে গেছে যে জাস্ট খেতে পারছে না, এটা খিদা বাড়ায়। এই দুটা কারণেই বেশি এই দেশে এটা ব্যবহার করা হচ্ছে, ব্যথা এবং খিদা বাড়ায়। তো এই দুটো এখানে
আমি মারিয়ার সাথে একটু অ্যাড করতে চাই, উনি একটা শব্দ ইউজ করছেন টার্মিনাল কেস যেগুলো আছে, যেমন ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে আমরা মরফিন জাতীয় কিছু ওষুধপত্র দিয়ে থাকি, যেহেতু এটা টার্মিনালি ইল, তাকে যতটুকু স্বস্তি দেওয়া যায় সেটা যেটাই হোক,
সেটা
আসলে কিন্তু ড্রাগ হিসাবে বা মাদক হিসাবে দেওয়া হচ্ছে না।
কিন্তু এখানে আমার মনে হয় একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখাটা, যে শুধু যে ব্যথা উপশমের জন্য দেওয়া হচ্ছে সেটা নয়। ডক্টর মারিয়াম বললেন যে খাবারের প্রতি যে অনীহা, খেতে পারে না সেইটাকে বাড়িয়ে তোলার জন্য দেওয়া হচ্ছে। এবং এখানেও ম্যারিল্যান্ডে প্রেসক্রিপশন নিয়েই মারিওয়ানাটা কিনতে হয়, যে কেউ চলে যেয়ে কিনতে পারে না, এটাও আর একটা বিষয়। যাই হোক, ডক্টর মারিয়াম আপনি
তো এই এই আর মেরিল্যান্ডে এখনো এটা লিগালাইজ হয়নি, কিন্তু কলোরাডো এবং অন্যান্য ক্যালিফোর্নিয়া কয়েকটা জায়গা, সান ফ্রান্সিসকো ওখানে হয়েছে। এখন এটার যে ক্ষতিকারক দিকটা হচ্ছে, এখন কতগুলো স্টাডি করে দেখা গেছে যে যারা 10-15 বছর ধরে মেরুয়ানা নিয়ে এসছে, ভেরি ক্যাজুয়ালি খাচ্ছে, সকাল বিকাল খাচ্ছে, দু তিনটা সিগারেটের সাথে খাচ্ছে, ওর পরিমাণ কখনো স্টাডি করা হয়নি। তো দেখা গেছে যে নাম্বার ওয়ান কমপ্লিকেশন হচ্ছে, জটিলতা হচ্ছে যে প্যারানয়েড হয়ে যায় তারা, এবং ওই প্যারানয়েডটা তখন আর মেরুয়ানা খাওয়া বন্ধ করলেও প্যারানয়েড মানে সবসময় সন্দেহ প্রবণতা বেড়ে যায়, এবং আস্তে আস্তে তারা শব্দ কথা শুনে, যেটাকে বলে হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন হতে থাকে যে কেউ তাকে কথা বলছে কিন্তু কেউ আসলে নেই। তো এই দুটো জিনিসই সায়েন্টিফিক্যালি প্রুভেন যে অনেক দিন ধরে মারিওয়ানা খেলে, কিন্তু কত দিন ধরে খেলে বা কতটা পরিমাণ খেলে সেটার কোনো রিসার্চ ডকুমেন্ট নাই, ডকুমেন্টেশন নাই, কিন্তু পেশেন্টরা এসে বলে যে ওরা খাচ্ছে, স্কুল থেকেই খাচ্ছে, জাস্ট খায়, প্রত্যেক দিনই খাচ্ছে, হাই স্কুলে খেয়েছে, মিডল স্কুলে খেয়েছে, এখন যখন কলেজে আসছে তখন খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু তাদের ওই উপসর্গটা যে সবসময় ভয় পাচ্ছে, সবসময় মনে হচ্ছে কথা শুনছে, এবং অনেকেই তখন স্কিজোফ্রেনিয়া ডায়াগনোসিসটা হয়ে যায়। স্কিজোফ্রেনিয়া একটা মানসিক অসুখ যেখানে মানুষের রিয়ালিটিটা ডিস্টর্টেড হয়ে যায়, তারা মনে করে যে তারা এই পৃথিবীতে আর নেই, একটা কল্পনা রাজ্যে ঘোরে। তো মেরিওয়ানাটা একটা সাংঘাতিক অসুখ, এই জন্য এটা বেশি সেবন করলে যে এই অসুখটা যে হয় এটাতে আর কোনো সন্দেহ নেই। ওই জন্য যারা ডাক্তাররা এটা দিচ্ছেন তারা অত্যন্ত সতর্কভাবে ওই টার্মিনালি ইল পেশেন্টদেরকে দিচ্ছে।
ডক্টর পারভিন, আমার মনে হয় আরেকটা দিক আমাদের উল্লেখ করা উচিত এখানে, যে মারিওয়ানার সঙ্গে আজকাল যে ধরনের রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে
অত্যন্ত গুরুত্বপূর্ণ,
হ্যাঁ, এবং এতে করে যে ক্ষতিটা হচ্ছে, আপনি যদি সেই ক্ষতিটা সম্পর্কে বলেন, এবং আপনি বলার পরে ডক্টর ইন্দ্রনীল আপনি এই বিষয়টি বলুন।
সংক্ষেপে বলছি, এই মেরিওয়ানার সাথে রিসেন্টলি কতগুলো নতুন একদম সিনথেটিক প্রোডাক্ট অ্যাড করা হচ্ছে। মেরিওয়ানা তো একটা ন্যাচারাল প্রোডাক্ট, এটা তো গাছের পাতা ড্রাই করে তার থেকে জিনিসটা তৈরি করা হচ্ছে, কিন্তু এর সাথে কিছু সিনথেটিক প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, এবং এগুলা সাংঘাতিক রকম মানুষের কনফিউশন করে দেয়, এবং একেবারে সে তার এই জগৎ থেকে দূরে সরে যায়, এবং এই খাওয়ার পরে ঘন্টা দুই থেকে শুরু করে একদিনও পর্যন্ত এটা প্রতিক্রিয়া চলতে থাকে, এবং কোনো কোনো সময় আমি এরকম রুগীও দেখেছি, এবং লিটারেচারে মানে উল্লেখ করা আছে যে একবার খাওয়ার পরেও কোনো দিন তারা আবার তাদের নর্মাল মেন্টাল স্টেটে ফেরত আসে না। ওই জন্য মানে ব্যবহার করাটা সাংঘাতিক ভয়াবহ, যারা একবার রুগী দেখেছে এরকম করে। ওই জন্য আমি কখনো ওকে রেকমেন্ড করবো না যে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা একেবারেই খাওয়া উচিত।
ডক্টর ইন্দ্রনীল সাহা
বল
জি, এই ব্যাপারটি নিয়ে আপনি কিছু বলতে চান?
হ্যাঁ, আমি যেটা বলতে চাই, মারিজুয়ানা আমাদের এখানে যেটা ইন্ডিয়াতে মারিজুয়ানা টার্মটা ইউজ করা হয় না, এখানে ইউজ করা হয় মানে এটা ক্যানাবিস প্রোডাক্ট, গাঁজার রিলেটেড যে সাবস্টেন্স গুলো আছে যেরকম ভাং এবং যে হাশিশ অয়েল, এগুলো আমাদের ইন্ডিয়াতে ইউজ হয়। এখানে কিন্তু আমাদের, আমি মারিয়াম ম্যাডামের সাথে একটু দ্বিমত যে হয়তো ইউএসএতে এখানে কিছু অ্যাডাল্টারেশন করা হয়, আমাদের এখানে কিন্তু এটা প্রচলিতভাবে ডাইরেক্ট প্ল্যান্ট প্রোডাক্টসটাই বিক্রি হয়, হয়তো সেখানে প্ল্যান্ট প্রোডাক্টসের মধ্যে কিছু আদার্স কিছু প্ল্যান্টের পাতা যোগ করা থাকতে পারে, কিন্তু কোনো কেমিক্যাল কিন্তু এখানে দেওয়া হয় না, কারণ এখানে হয়তো সেটা অ্যাকসেপ্টেড নয়, কালচারালি স্যাংশন নয়, যে এখানে আমরা পিওর সাবস্টেন্সারই অ্যাডিকশনটা পাই। সেক্ষেত্রে আমরা ক্যানাবিস সবচেয়ে বেশি পাই, যেটা স্মোক করা হয় ইন চিলামসে অথবা সিগারেটসের মধ্যে করে, আর ভাঙের গলিও আমরা এখানে পাই, বিশেষ করে উত্তর ভারত থেকে, বিহার থেকে, ইউপি থেকে আমাদের কাছে পেশেন্ট প্রচুর আসে। যেটা আমি বলতে চাই যে এই এই মারিজুয়ানার যে ইনটক্সিকেশন এফেক্ট এবং পরবর্তীকালে যে এফেক্ট, তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট স্টেজ আর একটা হচ্ছে ক্রনিক স্টেজ। ম্যাডাম মারিয়াম অলরেডি অনেকটা বলে দিয়েছেন, তার মধ্যে আমি কয়েকটা আরও অ্যাড করতে চাই। অ্যাকিউট কন্ডিশনে ইউফোরিয়া হয়, পেশেন্টে মারাত্মক খুশি হতে থাকে অথবা মারাত্মক অ্যাজিটেশন হতে থাকে, এবং তাতে টেম্পোরাল স্লোয়িং হয়, মানুষের টাইম পাস যে হচ্ছে সেটা কিছু বুঝতে পারে না, মানে মনে হয় টাইমটা খুব স্লোলি যাচ্ছে অথবা প্রচণ্ড ফাস্ট যাচ্ছে। এই টেম্পোরাল স্লোয়িংটা কিন্তু একটা বিশেষ সাইড এফেক্ট এই মারিজুয়ানার ক্ষেত্রে। এছাড়া ডিপার্সোনালাইজেশন, ডিরিয়েলাইজেশন, জগৎটাকে অন্যরকম মনে হয়, নিজের শরীরটাকে বাস্তবটাকে অন্যরকম মনে হয়, এবং পার্সোনাল যে জাজমেন্ট সেগুলো সম্পূর্ণরকমভাবে অবদমিত হয়ে যায়। আর ক্রনিক এফেক্ট মারিজুয়ানার মধ্যে যেটা আছে, আমরা যেটা পাই সেটা হচ্ছে, ম্যাডাম অলরেডি বলেছেন যে এটা ইন্ডিউস, মারিজুয়ানা ইন্ডিউস ও ক্যানাবিস ইন্ডিউস সাইকোসিস, যেটা কিন্তু অনেকটাই স্কিজোফ্রেনিয়া বলে ভুল হতে পারে। এছাড়াও আমরা পাই কিছু এফেক্টিভ ডিসঅর্ডার, যেরকম ম্যানিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, মানে গাঁজা খেতে খেতে তার মধ্যে ম্যানিয়ার সিমটম, অত্যধিক বড় বড় কথা বলা, হাবভাব দেখানো, মারধর করা, এরকম কিন্তু আমরা পেতে পারি। এছাড়াও শুধু ক্ষেত্রে অনেক সময় গাঁজা ভাং থেকে একটা ব্যাড ট্রিপ হয়, ব্যাড ট্রিপটা কিরকম, তার মধ্যে হঠাৎ করে একটা প্যানিক অ্যাটাক লাইক একটা সিমটমস হয়, মনে হয় যেন এইমাত্র এই মুহূর্তে বোধহয় হাত ফের হয়ে মরে যাবে, তাকে নিয়ে ছোটাছুটি করে বাড়ির লোকের আছে, ভয়ঙ্কর একটা কেলেঙ্কারি কাণ্ড, মানে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে ভাং থেকে যে ব্যাড ট্রিপের যে কি এক্সপিরিয়েন্স, মানে ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, ডেথ অফ ইম্পেন্ডিং ডুম, মনে হচ্ছে এইমাত্র পেশেন্ট বলছে যে আমি হয়তো এক্ষুনি মারা পড়ে যাবো। তো এইগুলো কিন্তু আমরা অনেক বেশি পাই বরং অ্যাডাল্টারেটেড মারিজুয়ানার থেকে।
আরেকটি ফোন এসছে সম্ভবত ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমি সুহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস রিঅ্যাকশন ক্লাব, ঢাকা সেরা নিবাস, ঢাকা থেকে বলছিলাম।
জি বলুন।
আজকের আজকের হ্যালো ওয়াশিংটন এর বিষয়ে, মাদকে আসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব, এ বিষয়ে আমার একটি প্রশ্ন আছে।
জি বলুন।
আমাদের সমাজের বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়। এক্ষেত্রে দেখা যায় তারা বাবা মা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সঙ্গ না পাওয়ায় তারা সন্তানের মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এভাবে অনেক যুবক যুবতী তাদের জীবনের বড় একটা সময় ও স্বাস্থ্য নষ্ট করে অবশেষে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার প্রশ্ন, এসব ক্ষেত্রে ওইসব দায়ী বাবা মায়েদের কোনো শাস্তি হওয়া উচিত বলে কি আপনারা মনে করেন, অথবা তাদের প্রতি আপনাদের কি উপদেশ থাকতে পারে? ধন্যবাদ সবাইকে।
ডক্টর পাঠান, আপনাকে এই প্রশ্নটা নিতে হচ্ছে।
ইয়েস, আই হ্যাভ গট দ্য পয়েন্ট। সেনানিবাস থেকে যে ভদ্রলোক প্রশ্নটি করছেন, যে উচ্চবিত্তর তরুণদের মধ্যে যে সমস্ত মাদকের প্রবণতা দেখা যায়, তার মধ্যে ইয়াবা বা অ্যামফেটামিন কন্টেইনিং কিছু ড্রাগ আছে, যেটা মানে স্ট্রং নিউরোস্টিমুলেন্ট এবং ভেরি কস্টলি। একটা ট্যাবলেট 500 থেকে 600 টাকা। সাধারণত উচ্চবিত্ত ঘরের ছেলে মেয়েরে এগুলো ইউজ করে থাকে। সম্ভবত সেনানিবাস থেকে উনি এই পয়েন্টটার দিকে আলোকপাত করছেন, যে গার্জিয়ান হয়তো অডেল টাকা পয়সা দিয়ে থাকেন সন্তানদের, যার জন্য তারা এটা প্রক্রিয় করতে পারছে, কেনার ক্ষমতা আছে এবং তারা ইউজ করছেন, সেই জন্য তারা গার্জিয়ানের পানিশমেন্ট শাস্তি দাবি করছেন। আসলে ব্যাপারটা হলো আমাদের এক্ষেত্রে অ্যাওয়ারনেস করতে হবে। কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদেরকে তরুণদেরকে অ্যাওয়ার করতে হবে, সে উচ্চবিদ্যের হোক আর গরিব ঘরের ছেলে হোক।
আর ডক্টর পাঠান, এই সঙ্গে আপনি যে বলছেন মানে উচ্চবৃত্ত অথবা নিম্নবৃত্ত, আমরা প্রায়শই রাস্তাঘাটেও কিন্তু দেখা যায় যে শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা নয়, এবং রাস্তায় অনেক ধরনের ড্রাগস যেগুলো ঠিক ড্রাগসের পর্যায়ে পড়ে না, যেমন গাড়ির চাকা পুড়িয়ে বা টায়ার পুড়িয়ে সেই ধোয়া নেওয়া, অথবা এক টুকরো চামড়া লেদার যেটা সেটা শুকতে দেখা যায়, এই ধরনের বিভিন্ন রকমের, যেমন নেল পলিশের রিমুভার, এটাও অনেকে এই এর প্রতিও অনেককে আসক্ত হতে দেখা যায়। তো এই বিষয়ে ডক্টর ইন্দ্রনীল কিছু বলবেন?
হ্যাঁ, আমি তো প্রথমেই বললাম যে কি কি ধরনের নেশা হতে পারে, তার মধ্যে আমি অলরেডি আমি উল্লেখ করেছি যে ভোলাটাইল সাবস্টেন্স, ওইভাবে তো আলাদা করে বলা যাবে না। কারণ ভোলাটাইল সাবস্টেন্সের মধ্যে আপনি যেগুলো বললেন সেগুলো সব কিছুই চলে আসবে, সে নেল পলিশের রিমুভার থেকে শুরু করে, হোয়াইটনারের কালি রিমুভার থেকে শুরু করে, ডেনড্রাইট যেটা আঠা পাওয়া যায় ভারতবর্ষে ডেনড্রাইটের, তার যে থিনার, সেই থিনারের যে ঘ্রাণ, অনেক সময় পেট্রোল উদ্বায়ু বস্তু, তারও কিন্তু আমরা দেখতে পাই যে এই সলভেন্টের যে ইনহেলেন্টের যে নেশা, সেটা কিন্তু ইয়ং জেনারেশনকে বর্তমানে খুব বেশি রকমের গ্রাস করেছে। এই ধরনের নেশা ইউজারি আমরা দেখেছি যে ওরা করে কি, এই এই যে আঠা যেটাকে আপনি বললেন যে থিনার অথবা নেল পলিশের যে যে থিনার যেটা পাওয়া যায়, ওটাকে ওরা মাগিং করে। মাগিং কি করে ওরা, মানে দু রকম ভাবে, না একটা মাগিং করে, সেটার মধ্যে একটা প্লাস্টিকের ঠোঙা নেয়, প্লাস্টিকের একটা কোনো বাক্স বা কোনো পলিথিনের পেপার, তার মধ্যে ওরা ওই আঠাটাকে কিংবা ওই থিনারটাকে ঢেলে দিল, নেল পলিশ রিমুভারটাকে ঢেলে দিয়ে, ঢেলে দিয়ে ওরা তখন গন্ধটা শুকতে থাকে, নাক দিয়ে মুখ দিয়ে ওরা ইনহেল করে, এটাকে মাগিং বলা হয়। আরেকটা ভাবে ওরা নেয় রুমালের মধ্যে, কিন্তু কাপড়ের মধ্যে ওটাকে ঢেলে দেয় ওই পেট্রোল জাতীয় সমস্ত,
তারপর শুকতে থাকে,
তারপরে সেটাকে শুকতে থাকে।
ডক্টর পারভিন, এর কি ক্ষতিকর দিকগুলো আছে খুব ছোট করে যদি দেন, কারণ আমাদের আরেকটি ফোন এসছে।
ইনহেলেন্টের একটাই ক্ষতিকর, এটা তো ইনহেল করলে খুব তাড়াতাড়ি ব্রেনে চলে যায়, অতএব প্রতিক্রিয়াটা খুব শীঘ্রই হয়, এবং ছোট যারা ইনহেল করে তারা যেহেতু এই প্রতিক্রিয়াটা এত তাড়াতাড়ি হয়, এবং এতে ব্রেনে দেখা গেছে যে ব্রেনের যে ড্যামেজটা এতে খুব পার্মানেন্ট ড্যামেজ, এবং ড্যামেজটা খুব তাড়াতাড়ি হয়। হয়তো কেউ দিন 15 এরকম ইনহেল করেছে, তারপরে দেখা যায় কি সে আর কনসেন্ট্রেট করতে পারছে না, এবং এই জন্য
মনোযোগ দিতে পারছে না
হ্যাঁ মনোযোগ দিতে পারছে না। এবং যেহেতু মানে ড্রাগের একটা কনসেপ্ট আছে যে যেই ড্রাগটা শরীরে যত তাড়াতাড়ি ঢুকানো যাবে তত তার ক্ষতি বেশি হবে, ওই জন্য যেহেতু এটা ইনহেল করলে স্ট্রেট চলে যাচ্ছে ব্রেনে, এটার ক্ষতিকারক মানে প্রবণতাটা খুব বেশি।
আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
কলকাতা পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছেন।
হ্যাঁ নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় আছি কলকাতা থেকে।
জি বলুন।
মাদকাসক্তির শুরুটা ঠিক কোথায়, কিভাবে শুরু হলো, কি পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে বা জীবনের ক্ষেত্রে মানুষের একমাত্র সঙ্গী, নাকি অন্য কোনো আরো কারণ আছে? বিনোদন নাকি সব যন্ত্রণা ভুলে থাকার উপকরণ? ধারাবাহিক মাদকাসক্তির শারীরিক ও মানসিক প্রভাব যে কতটা বিপজ্জনক তা বোধহয় এস পালবার্কের গুডার্টের মহাচীনের থেকে আর কোনো দেশ জানে না। আন্তর্রাষ্ট্রীয় মাদক চক্রের দেশগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই কি রাষ্ট্রসংঘ বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিতে পারে না?
ডক্টর পারভিন,
সংক্ষেপে বলছি, এখন এটা একটা বড় একটা পৃথিবী জুড়ে একটা সমস্যা। অ্যাওয়ারনেস আমরা বাড়াতে পারি যে এটাকে সবাই যদি জেনে যায় যে ড্রাগটা কত খারাপ, এটা একটা অসুখ, জিনিসটা খেলে তুমি একটা, এটা কোনো হ্যাবিট না, এটা একটা কোনো কম্পালশন না, এটা যেমন ডায়াবেটিস একটা অসুখ, হাইপার টেনশন একটা অসুখ, তুমি ড্রাগটা খেলে আমাদের একটা ব্রেন একটা সিচুয়েশন তৈরি হয় যা থেকে তুমি আর রেহাই পাও না। আমার মনে হয় অ্যাওয়ারনেস, বাপ মাকে খুব, বাপ মা যারা, যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে অ্যাওয়্যার করা, স্কুল কলেজ লেভেলে অ্যাওয়্যারনেসের যে কতটা গুরুত্ব আছে এটা আমি প্রকাশ করতে পারছি না। আর তারপরে যদি যখন হয়েই যায় জিনিসটা, দেখা যায় যুবক সমাজের মধ্যে ওদের বিষণ্নতা হয়, বিষণ্ন চাকরি বাকরি, এবং স্কুল কলেজ থেকেও একটা অ্যাওয়ারনেস দরকার, কারণ মানুষ দেখে দেখেই সাধারণত ড্রাগটা ব্যবহার করে। এবং এই যে একবার একটু ব্যবহার করলে ভালো লাগবে, কারণ ড্রাগটা সাধারণত ব্যবহার করে যে এটা খেলে ভালো লাগে এই কথাটা মনে করে, কিন্তু মনে রাখতে হবে যে ড্রাগটা খেয়ে যখন মানুষ ভালো লাগে সে ভালোটা কিন্তু মাত্র একবার বা দুবারের জন্য, এরপরে তারা যখন ড্রাগটা সেবন করে তাদের আর ভালো লাগে না, তখন তারা ওই যে একজন আগে আমাদের একজন প্যানেলিস্ট বললেন যে উইথড্রল সিমটম, তারা তখন ওই উইথড্রল সিমটমটাকে রক্ষা করার জন্য বারবার খেতে থাকে, ওই যে ভালো লাগা ক্ষণিকের আনন্দ সেটা ভুলে যায়। এই কথাগুলো যদি আমরা বারবার করে বলতে থাকি, মানুষকে জানাতে থাকি, তাহলে হয়তো যারা এটা সেবন করে তারা একটু চিন্তা করবে সেবন করার আগে। আমার মনে হয় এটাকেই বেশি জোর দেওয়া দরকার। আর যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে তো চিকিৎসা করার অনেকগুলো পন্থা বিদেশে তৈরি হয়েছে, যেগুলো খুবই এক্সপেন্সিভ এখনো, কিন্তু কিছুটা ওই প্রথাগুলো কাজ লাগাচ্ছে, আপনি গ্রুপ এতে জয়েন করা, এবং আরো যারা এই ড্রাগ খেয়ে যাদের কি ক্ষতি হয়েছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেখা যে দেখো এগুলা খেলে এরকম হয়, তো মানে অভিজ্ঞতা থেকে অন্যদেরকে বলা যে তোমরা এগুলা খেলে তোমাদের এরকম হতে পারে। এবং এইটা তো বাস্তব সত্যি, অনেক রোগ, অনেক লোক ড্রাগ খেয়ে তারা এখন কিভাবে জীবন পস্তাচ্ছে, তারা এত এসে পাবলিকলি গল্প করে।
ডক্টর পাঠান, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান?
জি, আমি বলতে চাচ্ছি যে মাদকাসক্তির ব্যাপারে বিভিন্ন ধরনের চিকিৎসা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। তার মধ্যে আমি মনে করি সবচেয়ে উপযুক্ত হচ্ছে যে তাকে কম ড্রাগ দিয়ে কিভাবে তাকে সারিয়ে তোলা যায়, বিশেষ করে পুনর্বাসন ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। এখানে পুনর্বাসন বলতে আমরা বুঝাচ্ছি যে ড্রাগের কারণে সে শারীরিক মানসিক যে ক্ষতিটা তার হয়ে গেছে তাকে পুনরায় চিকিৎসার মাধ্যমে একটা ট্রেনিং ক্যাম্পে রেখে তাকে আবার শারীরিক মানসিক ভাবে ড্রাগ নেওয়ার আগে তার শারীরিক মানসিক অবস্থা যেরকম ছিল ঠিক তেমনটা করে দেওয়া, পাশাপাশি তার মাথায় কিছু তথ্য ঢুকিয়ে দেওয়া, ড্রাগের কুফল সম্পর্কে তাকে ধারণা দেওয়া, এবং পরবর্তীতে সে কিভাবে ড্রাগ ফ্রি থাকবে, সমাজে যখন ফিরে যাবে সেভাবে তাকে কিছু কৌশল এবং কথাবার্তা তথ্য প্রদান করা, পাশাপাশি তার চারিত্রিক যে খনন, চারিত্রিক যে ত্রুটিগুলো ডেভেলপ হয়েছে নেশাকালীন অবস্থায় সেগুলোকে কারেক্ট করে দেওয়া, পাশাপাশি ভবিষ্যতে কি পরিকল্পনায় সে তার জীবন আগায় নিবে সে ব্যাপারে তাকে সহযোগিতা করা।
ডক্টর ইন্দ্রনীল সাহা, আমরা ডক্টর ইন্দ্রনীল সাহার কাছ থেকে কিছু শুনে তারপর আবার আসছি আপনার কাছে।
হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে উনি মিস্টার পল্লব, উনি কলকাতা থেকে ফোন করেছেন, তো উনি জানতে চাইছেন যে কেন, এর উৎসটা কোথায়। আমি বলবো যে এটা কিন্তু আধুনিক সমাজে নয়, আপনি যদি একদম প্রাগৈতিহাসিক যুগে চলে যান, মানুষ যখন প্রথম এসেছিল সেই সময় থেকেই কিন্তু এই ড্রাগের, তখন তো ড্রাগ বলেছিল না, এই নেশাগ্রস্ত জিনিস কিন্তু তারা জানা অথবা না জেনে কিন্তু তারা এটা সেবন করেছিল, পরবর্তীকালে তাদের ভালো লেগেছিল, তারা ডিপেন্ডেন্স হয়ে পড়েছিল। সুতরাং এটা কিন্তু বর্তমানে, এটা কিন্তু সে প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমরা কিন্তু এর ইতিহাস আমরা পাই। তা আমি শর্টে বলতে চাই যে এর মেইন কারণগুলো কি, এই কারণগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বায়োলজিক্যাল রিজন, একটা হচ্ছে সোশ্যাল রিজন, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল রিজন। বায়োলজিক্যাল রিজনের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বংশগত, দেখা গেছে যে যে সমস্ত ফ্যামিলিতে বাবা কিংবা মা কিংবা ভাই কিংবা তার সেকেন্ড ডিগ্রি অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন, তাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ কিন্তু চান্স আছে এই ধরনের নেশাগ্রস্ত হয়ে পড়া। তার মানে এই মাদকাসক্ত যে নেচার এটা কিন্তু একটা জিন বাহিত, জিন মাধ্যমে কিন্তু এই এই হ্যাবিটটা চলে আসতে পারে। তাহলে বায়োলজিক্যাল একটা অবশ্যই একটা সম্পর্ক আছে। দ্বিতীয়ত আসি সোশ্যাল রিজন, যেটা অলরেডি আমাদের একজন প্যানেলিস্ট বলেছিলেন, ম্যাডাম মারিয়াম পারভিন বলেছিলেন যে সোশ্যাল রিজনের মধ্যে যে ধরুন পিয়ার প্রেশার, ছোটবেলা থেকে বাচ্চারা দেখছে যে বন্ধু বান্ধব তারা তাদের প্রেশার, তাদের তাদের সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে গেলে যে আমি একটা হাতে সিগারেট নিচ্ছি, একটা হিরোইন নিচ্ছি, তাতে আমার যে গ্রুপে থাকি তাদের মধ্যে আমার একটা স্ট্যাটাস মেনটেন হচ্ছে, লোকজন আমাকে, বন্ধু বান্ধবরা আমাকে খুব বাহবা দিচ্ছে, আমাকে খুব ম্যাচে বলছে, আমাকে খুব স্মার্ট বলছে। তো এই যে সোশ্যাল একটা প্রেশার এবং পিয়ার প্রেশার, এটা কিন্তু একটা বড় অংশে কিন্তু আমাদের কাজ করে যে আমাদের এই মাদকাসক্ত তৈরি হওয়ার, এই হ্যাবিটটা তৈরি হওয়ার।
ডক্টর ইন্দ্রনীল, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, আরেকটি কল এসেছে, আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্য থেকে ফোন করেছেন স্বাতি সিনহা, প্রশ্নটা আমরা নিয়ে নিচ্ছি।
আমার নাম স্বাতি সিনহা, আমি ওয়াশিংটন ডিসির অঞ্চলে ম্যারিল্যান্ড রকভিলে থাকি। আমার একটা প্রশ্ন রয়েছে যে সাধারণত আমরা এখানে যে পরিসংখ্যা পাই যে একজন পূর্ণবয়স্ক লোক কতটা মাদকদ্রব্য অ্যালকোহল সেবন করতে পারে, সেটা এখানকার ইউরোপীয় বা আমেরিকান তাদের শারীরিক মাপে। যেহেতু বাঙালিরা আমরা বহরে ছোট, আমাদের ওজন কম, তো সেই তুলনায় কতটা মাদকদ্রব্য সেবন করলে তারা সেই লেভেলে বা সেই পরিসংখ্যায় পৌঁছতে পারে। মানে আমি এখানে যে আমাদের শারীরিক ওজন এবং আমাদের জেনেটিক্যালি হয়তো আমরা আলাদা বলে, আমরাও কি একই সংখ্যা যা এখানে আমেরিকায় বা ইউরোপে যে সংখ্যাগুলো দেখি সেই সংখ্যাই আমাদের ব্যবহার করা উচিত, না আমরা আমাদের ওজন কম বলে এটা আলাদা হওয়া দরকার?
ডক্টর মারিয়াম পারভিন, আপনি প্রশ্নটা নেবেন।
এখন সাধারণত অ্যালকোহল খেলে তার প্রতিক্রিয়াটা কি হবে, এটা হচ্ছে অ্যালকোহল একটা ব্লাড অ্যালকোহল লেভেলের উপর ডিপেন্ড করে, এবং এই ব্লাড অ্যালকোহল লেভেলটা আবার ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এখন বডি মাস যে কথা আপনি বলছেন যে এই দেশের লোক বা আমাদের ভারতবর্ষের বা যারা বডি মাস ছোট, এই রিলেশনটা এরকম কোনো স্টাডি নেই, কিন্তু দেখতে হবে যে একজন লোক অ্যালকোহল কত তাড়াতাড়ি খাচ্ছে, তার ওজন কত, এগুলা সব ফ্যাক্টর ইনভলভ, কিন্তু কত তাড়াতাড়ি তার ব্লাড অ্যালকোহল লেভেলটা 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার এইটার উপরে চলে গেলে মানুষ আর তখন অ্যালকোহল লেভেলটা সেফ না, তাকে ইনটক্সিকেটেড বলা হয়। তো এই লেভেলটা রিচ করতে পারে, কিন্তু ওই বডি মাসের সাথে ওইভাবে কমপ্লিটলি রিলেটেড না, কিন্তু এটা অনেকগুলো ফ্যাক্টর আছে। ওই জন্য কেউ যদি ভারতবর্ষ থেকে এসে কম খেয়ে তাড়াতাড়ি তার ইনটক্সিকেটেড হবে, এই কনসেপ্টটা ঠিক না।
আচ্ছা, আমরা ডক্টর পাঠানের কাছে একটু বিষয়টি নিয়ে একটু যাই। ডক্টর পাঠান, আপনি কিছু বলতে চান?
আমি বলতে চাচ্ছি যে কার বডি মাস কতটুকু, বডি ওয়েট কতটুকু, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, কারণ একদিনে একজন ব্যক্তি ড্রাগ ডিপেন্ডেন্ট হয় না, ক্রমান্বয়ে তার ডোজ বাড়তে থাকে। তাহলে আমরা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি যে একটা ব্যক্তি তার প্রথম দিন যে পরিমাণ অ্যালকোহল খেলো, দেখা গেল যে দ্বিতীয় দিন তার চেয়ে বেশি খেলো, তৃতীয় দিন তার চেয়ে বেশি খেলো, এইভাবে সে অ্যালকোহল ডিপেন্ডেন্ট হয়ে যায়। কেন বডি মাস যাই হোক এটা একটা বড় ফ্যাক্টর না, ক্রমান্বয়ে তার ডোজ বাড়ছে, বডির টলারেন্স বেড়ে যাচ্ছে, এই টলারেন্সটাই হচ্ছে আসল ব্যাপার ড্রাগের প্রতি, যে টলারেন্স যে যত তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে তার অ্যামাউন্ট অফ ড্রাগ টেকিংটা আরো বেশি বেড়ে যাবে।
ডক্টর ইন্দ্রনীল সাহা,
হ্যাঁ, আমি ম্যাডাম স্বাতি সিনহার প্রশ্নের জবাব, উনি যেটা জানতে চাইছেন যে স্ট্যান্ডার্ড কোনো ড্রিঙ্কিং কোনো প্যাটার্ন আছে কিনা যেটা মেনটেন করা যেতে পারে, নিশ্চয়ই আমি আপনাকে একটু আলোকপাত করতে পারি। আমি প্রথমে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে স্ট্যান্ডার্ড অফ ড্রিঙ্কিং, যেটা সেফ ড্রিঙ্কিং, আপনি হয়তো সেটাই জানতে চাইছেন, সেটা পরিসংখ্যান পুরো স্পষ্টভাবে বলা আছে যে মানে ম্যানদের ক্ষেত্রে, মানে মানুষ পুরুষ মানুষদের ক্ষেত্রে টু ইউনিটস ড্রিঙ্ক পার ডে ওরা সেফ বলছে, আর সেক্ষেত্রে ওমেনদের ক্ষেত্রে বলছে 1 ড্রিঙ্ক পার ডে। এখানে ইউনিট বলতে বোঝায় যে অ্যামাউন্ট অফ অ্যালকোহল, 30 ml অফ অ্যালকোহল যদি 10 মিলিগ্রাম অফ অ্যাবসোলুট অ্যালকোহল কন্টেন্ট করে তখন তাকে আমরা 1 ইউনিট বলি। সেই ইউনিটে 2 ইউনিট আমরা ম্যাক্সিমাম খেতে পারি পার ডে ইন কেস অফ ম্যান এন্ড উইমেনদের ক্ষেত্রে আমরা 1 ইউনিট পার ডে। আমাদের
আমাদের হাতে একেবারেই সময় নেই, অনেক কিছু বলার ছিল আপনাদেরও। যাই হোক, তো আপনাদের তিনজনের কাছে আমি আর ফিরে যাচ্ছে পারছি না। ডক্টর মারিয়াম এবং ডক্টর জসিমুদ্দিন, আপনার কাছেও আমি যেতে পারছি না, তবে আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। এবং শ্রোতবন্ধুরা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনছিলেন তাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।